আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিয়াগণের বৈশিষ্ট্য। ইনশাল্লাহ আজও আমরা একজন মহান তাবিয়া বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, আলোচনা শুনব। তবে আসুন এর পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া আও সাআলা লিয়াল ওয়াসিলাতা হাক্কাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করবে অথবা আমার ওয়াসিলা নিয়ে দোয়া করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত, আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যেই মহান তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব, তার জীবনে আলোচনা করব, তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর রহমাতুল্লাহ তাআলা আলাইহি। কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর রহমাতুল্লাহ তাআলা আলাইহির পরিচয় যদি আমরা জানতে চাই বা জানি, তাহলে তার বংশ পরিচয়ের মধ্যেই তার এক বিশেষ বৈশিষ্ট্য লুকিয়ে আছে। তার যে সম্মানিত পিতা মুহাম্মদ, তিনি ছিলেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা কাসিম রহমাতুল্লাহ তাআলা আলাই হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। সুতরাং উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের যে মানুষ ছিলেন, খলিফাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা গুহার সাথে, তার নাতি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা কাসিম বিন মুহাম্মদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আর তার ফুফু কে ছিলেন? তার ফুফু ছিলেন হযরত সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং বংশীয় দিক থেকে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে তাদের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বিবেচনায়ও তিনি অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি ছিলেন। তাছাড়া তার ইলিম, তার ফিক, তার জ্ঞান তাকে আরও সম্মানী করে গড়ে তুলেছিল। যেমনটা আমরা জানি যে ফোকাহায়ে সাবেয়া অর্থাৎ সাতজন ফকি, মদিনাতুর রসুল অর্থাৎ মদিনা শরীফের যে শ্রেষ্ঠ সাতজন ফকি ছিলেন, শ্রেষ্ঠ সাতজন আলিম ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন এই কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আমরা শুনব তার জীবনী, তিনি শিক্ষা কীভাবে পেয়েছিলেন আর ইলমের মর্যাদায় তার আসন এত উপরেই কেনই বা পৌঁছে গিয়েছিল, সে বিষয়গুলো জানব, যে তিনি কীভাবে এই সম্মান অর্জন করেছিলেন আর কেনই বা হবে না, তিনি যে বংশের সাথে ছিলেন সেটা তো ইলমি ঘরানার ছিল, সেই যে পরিবার ছিল সেই পরিবারে ছিল ইলমের সাগরের সাথে সম্পৃক্ত। তো সুতরাং সেই পরিবারের এক ব্যক্তি আলেমি দিন হবেন না সেটা কিভাবে হতে পারে, যেমনটা তিনি নিজেই বলেন নিজের লালন পালনের ব্যাপারে। তিনি জন্মগ্রহণ করেছিলেন হযরত সাইয়্যিদুনা উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে। সেই সময়টায় আমরা জানি যে চারিদিকে বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল, মানুষ অন্যায় কাজে লিপ্ত হচ্ছিল। উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো দমন করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত তিনি নিজেই শাহাদত বরণ করেন। আর এমন একটা মুহূর্তে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে। আর সেই সময় মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরের গভর্নর ছিলেন। যখন এই নাজুক অবস্থায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন, আর এরই পরিপ্রেক্ষিতে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত বরণ করতে হয়। যে সময়টায় তার সম্মানিত পিতা শাহাদত বরণ করেন, তখন মুহাম্মদ বিন কাইস এবং তার খুবই অল্প বয়সের এক ছোট বোন, উভয়ই ছোট ছিল। তো তখন তাদেরকে তাদের চাচা আব্দুর রহমান বিন আবু বকর নিয়ে আসেন মদিনায় মিশর থেকে। যখন তাদেরকে মিশর থেকে মদিনায় নিয়ে আসা হয়, হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে কোলে নিয়ে নেন আর তিনি তাদেরকে তার কাছেই রেখে দেন। তার এই লালন পালনের ব্যাপারে, অর্থাৎ যখন থেকে হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে কোলে নেন, তখন থেকে তিনি এই বিষয়টি বর্ণনা করেন যে আমাদেরকে তো তিনি কোলে নিয়ে নেন, তার কাছে নিয়ে নেন, কিন্তু তিনি আমাদেরকে ওই রকমভাবে লালন পালন করেছেন, তিনি আমাদেরকে ওই রকম স্নেহ দিয়েছেন যেই স্নেহটা সাধারণ পিতা মাতাও সন্তানদেরকে প্রদান করেন না। অর্থাৎ এর চেয়ে স্নেহশীল আমি আর কাউকে পাইনি, তিনি আমাদেরকে এতটাই স্নেহের সাথে যত্নের সাথে মানুষ করেছেন, আমাদেরকে বড় করেছেন। অতঃপর তিনি বলেন আমাদেরকে তিনি খাবার খাওয়াতেন, আমাদেরকে পান করাতেন, অতঃপর তিনি কোনো কিছু থাকলে পান করতেন। অর্থাৎ সন্তানদেরকে যেভাবে আমরা দেখি মা বাবা প্রথমে খাবার খাওয়ায়, সন্তানদেরকে পান করায়, অতঃপর যদি উচ্ছিষ্ট কোনো কিছু থাকে, খাবার থাকে পর্যাপ্ত পরিমাণ, তখন মা বাবা আহার করে অনুরূপভাবে তার এই এতিম ভাতিজা এবং ভাতিজি ছিল তাদের প্রতি তিনি এতটা সদয় ছিলেন, এতটা হৃদয়বান ছিলেন এবং তাদেরকে তিনি মানুষ করেন। এমনকি বলেন যে আমাদের খাবার দাবার, আমাদের খেলাধুলা, আমাদের ঘুমানো জাগ্রত হওয়া সব কিছুর একটা রুটিন ছিল, তিনি রুটিন মাফিক আমাদেরকে পরিচালনা করতেন আর এর মধ্যে তিনি সংসারের যে কাজগুলো ছিল সেগুলো তিনি সেরে নিতেন আর এভাবেই আমরা আমাদের দিনগুলো অতিবাহিত করছিলাম। এছাড়াও এই যে আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘুম জাগ্রত হওয়া, যে আনুষাঙ্গিক বিষয়গুলো ছিল, এর পাশাপাশি সবচেয়ে বেশি যে বিষয়টা তিনি আমাদেরকে গুরুত্ব দিতেন সেটা হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের লেখাপড়ার বিষয়ে। তিনি আমাদেরকে কোরআন শেখাতেন, তিনি আমাদেরকে হাদিস শেখাতেন আর এই বিষয়টার প্রতি তিনি সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন, যার ফলে আমরা অল্প বয়সেই কোরআন ও সুন্নাতের ব্যাপারে যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছিলাম। অর্থাৎ হযরত সাইয়েদাতুনা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের প্রথম শিক্ষা দিয়েছেন। আর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মাপের আলিমা ছিলেন, তিনি স্বয়ং এলমিদিন অর্জন করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং তার এলেমের পরিধিটা কীরকম হতে পারে, আমরা জানি, প্রায়ই শুনে থাকি যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহিলাদের মধ্যে মুফতি, তিনি ফতোয়া প্রদান করতেন। যখন সাহাবায়ে কেরাম কোনো সমস্যার সম্মুখীন হতেন, কোনো মাসআলার সম্মুখীন হতেন, তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলো সমাধান করতেন। তিনি সাহাবাদের যুগেও অনেক বড় আলিমা হিসেবে গণ্য ছিলেন, সাহাবায়ে কেরামও বিভিন্ন মাসআলার প্রশ্ন তার কাছে নিয়ে আসতেন এবং তিনি সেটির উত্তর প্রদান করতেন। আর সেই আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাসিম বিন মুহাম্মদ রহমাতুল্লাহ তাআলা আলাইহির লালন পালন করেছেন, তার শিক্ষা দিয়েছেন এবং শিক্ষার ব্যাপারে যথেষ্ট সচেষ্টও ছিলেন, যেন আমার ভাতিজার লেখাপড়া ইলমি দিনের ব্যাপারে কোনো ধরনের ঘাটতি না হয়, এই জন্য নিজে তিনি শিক্ষিকা হয়ে তাকে পড়িয়েছেন, তাকে কোরআন শিখিয়েছেন, তাকে ইলমি হাদিস শিখিয়েছেন। আর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এও রয়েছে যে তার যে ফতোয়াগুলো রয়েছে, তিনি সাহাবাদের যুগে যে পরিমাণে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াগুলো যদি একত্রিত করা হয়, একসাথে করা হয়, তাহলে একটি বিরাট গ্রন্থে পরিণত হবে। আল্লাহু আকবার কবীর। সুতরাং আমরা বুঝতেই পারছি যে কাসিম বিন মুহাম্মদ রহমাতুল্লাহ তাআলা আলাই এর যে বেড়ে ওঠার যে জায়গাটা ছিল, লালন পালনের যে জায়গাটা ছিল, শিক্ষা লাভের যে জায়গাটা ছিল, সেটা কতটা বড় মাপের ছিল, কতটা মহান দরবার ছিল যে দরবার থেকে তিনি এলমে দিন অর্জন করেছেন। অতঃপর তিনি বলেন যে আমরা যখন মোটামুটি বয়স হয়ে গেল, বড় হয়ে গেলাম আর আমার বোন মোটামুটি হাঁটতে চলতে ফিরতে কথা বলতে সক্ষম হয়ে গিয়েছে, তো অনুরূপ একটা দিন আমার এই ফুফুজান তিনি আমাদেরকে গোসল করালেন, কাপড় পরালেন এবং আতর প্রদান করলেন, আতর মাখলেন আমাদের শরীরে। অতঃপর তিনি আমাদেরকে নিয়ে আমাদের চাচা আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাছে নিয়ে এলো। নিয়ে এসে বলেন আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি এই ছেলেদেরকে গ্রহণ করার পর থেকে আমার ঘরে আশা কমিয়ে দিয়েছেন, আপনি হয়তো ভাবছেন যে আমি আপনাকে ভুল বুঝছি, আপনি এদের লালন পালন সঠিকভাবে করবেন না, এজন্য আমি তাদেরকে আমার কাছে নিয়ে নিয়েছি, বিষয়টা এরকম নয়। মূলত আমি এদেরকে এই জন্য নিয়ে নিয়েছি যে আপনার পরিবার বড়, আপনার উপর জিম্মাদারি অনেক বেশি রয়েছে, এই এতিম সন্তানরা যেন কোনোভাবে ইলমে দিন থেকে দূরে না সরে যায়, কোনোভাবেই যেন তাদের লালন পালনে কোনো রকম ঘাটতি না আসে এবং আপনার উপরে যেন এত বেশি চাপ না পড়ে, এজন্য আমি তাদেরকে আমার কাছে এতদিন পর্যন্ত রেখেছি। এখন তারা মোটামুটি বয়সের হয়েছে, উপযুক্ত হয়েছে, এখন আপনি তাদের দায়িত্ব গ্রহণ করুন। তখন হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে গ্রহণ করেন এবং সেই ঘরেই তারা থাকতে থাকেন। হযরত সাইয়েদুনা কাসিম বিন মোহাম্মদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমরা তো আমাদের চাচা আব্দুর রহমান বিন আবু বকর তার ঘরে চলে গেলাম, কিন্তু আমরা তো এতদিন পর্যন্ত বড় হয়েছি আমাদের ফুফু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আমরা তার স্নেহ, তার মায়া, তার সহানুভূতি কোনোভাবেই ভুলতে পারছিলাম না, বারবার তার কথা স্মরণ হতো, আর যখনই স্মরণে হতো আমরা তার কাছে চলে আসতাম। তো এভাবে আমাদের যাতায়াত লেগেই থাকতো। তো একদিন আমি এলাম আমার ফুফুজানের কাছে, তো এসে আমি আবদার করতে লাগলাম যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে যাব, সেই জায়গাটা দেখব, সেই জায়গাটা কী রকম। তো সাধারণভাবে সেই জায়গাটি তো উন্মুক্ত থাকতো, তবে বিশেষ একদিন সেটি বন্ধ রাখা হতো, আর ওই দিন বাহির থেকে মানুষ জিয়ারত করতো, জিয়ারত করে চলে যেত। তো যেই দিন তিনি রিকোয়েস্ট করলেন ওই দিনও বন্ধ ছিল ঘর কামরা, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন, আরাম করছেন। কিন্তু হযরত সাইয়েদুনা কাসিম বিন মোহাম্মদ রহমাতুল্লাহ তাআলা আলাইহির রিকোয়েস্টে সেই দিন সেই দর খুলে দেওয়া হলো এবং তিনি জিয়ারত করলেন, সাক্ষাৎ করলেন এবং তিনি প্রশ্ন করলেন যে এখানে তো তিনজন ব্যক্তি, এখানে প্রিয় নবীর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, এখানে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আমার দাদা জানু আছেন এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে রওজা শরীফ তিনি যেখানে আরাম করছেন সেই জায়গাটা কোনটা। তখন আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইশারা দিয়ে দেখান যে ওই যে সবার উপরে যেটা আছে এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ, তিনি সেখানে আরাম করছেন। তো তিনি দেখলেন যে সবার উপরে যেটা ছিল সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। পরবর্তীতে বললেন তাহলে আমার দাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে আরামগাহ, তিনি যেখানে আরাম করছেন সেই জায়গাটা কোনটা। তখন তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে একটু নিচে অর্থাৎ বুক বরাবর থেকে যে কবরটা শুরু হয়েছে সেটা হচ্ছে তোমার দাদা যান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝার। পরবর্তীতে বলেন তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা এর পরের, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার মুবারক ছিল সেটা শুরু হয়েছে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর থেকে শুরু হয়েছে বা পেট থেকে শুরু হয়েছে। অর্থাৎ আমরা যদি বোঝার জন্য চেষ্টা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে রওজা মুবারক, এরপর বুক বরাবর থেকে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক শুরু হয়েছে। অর্থাৎ স্টেপ স্টেপ এভাবে এটার একটা সারিবদ্ধ। এখানে একটা আদবেরও বিষয় রয়েছে যে কবর তো দেওয়া যেত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যদি কবর দেওয়ার চিন্তাভাবনা থাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান করে দেওয়া, অতপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একসাথে দিয়ে দেওয়া, অর্থাৎ একসাথে লাগাতার হওয়া। কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের আদব কেমন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সাহাবি, আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ নবী। সুতরাং তার মাকাম ও মর্যাদাই সে জীবিত অবস্থায় হোক বা পর্দা গ্রহণ করেছে সে অবস্থায় হোক, সর্ব অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের প্রতি সচেষ্ট ছিলেন সাহাবায়ে কেরাম। তাই এই বিবেচনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক একটু নিচে করা হয়েছিল এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক আরও একটু নিচে করা হয়েছিল। এটা হচ্ছে সম্মান, এটা আমাদেরকে আদব শিখিয়েছেন যে বড়দের আদব কীভাবে করতে হয়। তো হযরত সাইয়েদুনা কাসিম বিন মোহাম্মদ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বুঝতে পেরে গেলেন যে এভাবে পালাক্রমে করা হয়েছে এবং তিনি বুঝে নিয়েছিলেন যে এভাবে এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মাধ্যমে আমরাও জানতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তারপর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর যে মাজার মুবারক রয়েছে। তিনি এলমে দিন অর্জনের ব্যাপারে মসজিদে নববীতে যাতায়াত করতেন। অর্থাৎ আমরা জানি তিনি ছোট ছিলেন, আর তখনও সাহাবায়ে কেরাম অনেকেই জীবিত ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ছিলেন যার কাছ থেকে তিনি হাতে করে শিখেছেন। এর পাশাপাশি আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবদুল্লাহ ইবনে জাফর, অনুরূপভাবে আবদুল্লাহ ইবনে খাব্বাব প্রমুখ সাহাবায়ে কেরাম থেকে তিনি এই ইলমে দীন অর্জন করেছেন। যখন তিনি বড় হয়ে উঠছেন সেই মুহূর্তে মসজিদে নববীতে এই সকল সাহাবায়ে কেরাম দরস প্রদান করতেন, জ্ঞান শিখাতেন মানুষদেরকে, ইলমে দীন প্রচার তারা করতেন। তো তিনিও সেটা হাতছাড়া করতে চাননি। এই সকল মহান বুজুর্গ ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে ইলমে দীন অর্জন করাটাও তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো তাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে তিনি ইলমে দীন অর্জন করেছেন। আর এই অর্জন করার কারণে কিন্তু তিনি এত বড় মাপের আলেমে দীন হয়েছিলেন। যে তিনি হয়তো এটাও বলতে পারতেন যে শিক্ষক হিসাবে তো আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যথেষ্ট, কিন্তু না, যার থেকে সম্ভব ইলমে দীন অর্জন করা এবং নিজের ইলমের পরিধিকে বাড়িয়ে নেওয়া। কারণ ইলম হচ্ছে ওই সম্পদ যার বাগিদার আর কেউ হবে না, যা শুধুমাত্র আপনার, যা আপনাকে শুধু ইহকালে নয় পরকালেও সম্মানিত করবে। পরকাল যদি বলি সেটা কিয়ামতের দিনও সম্মানিত করবে, এমনকি জান্নাতে যাওয়ার পরও আলিমদের মহতাজ হবে সাধারণ মানুষ, সেখানেও আলিমরা মানুষদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা প্রদান করবে। তাই তিনি সুযোগ হাতছাড়া করেননি, এই সকল মহান সাহাবায়ে কেরামদের থেকে তিনি ইলমে দীন অর্জন করেছেন। আর এই ইলমে দীন অর্জন করতে করতে তিনি এক পর্যায়ে ইমামুল হাদিস উপাধিতে ভূষিত হন। আর সেটাও বেশি দিনের পার্থক্য নয়, তিনি যখন এভাবে যাতায়াত করতে লাগলেন, ইলমে দীন অর্জন করতে লাগলেন, কিছুদিনের মধ্যেই তিনি ইলমের এক ধনভাণ্ডার অর্জিত করে নেন। ইলমের পরিধি এতটাই ব্যাপক হয়ে যায় পরবর্তীতে লোকেরা তাকে ইমামুল হাদিস উপাধিতে ভূষিত করেন। ইমামুল হাদিস যেন তেন ব্যক্তিকে বলা হতো না, ইমামুল হাদিস সেই ব্যক্তিকেই বলা হতো যার মধ্যে তৎকালীন যুগে সবচেয়ে বেশি কোরআন ও হাদিসের জ্ঞান রয়েছে, তাকেই ইমামুল হাদিস উপাধিতে ভূষিত করা হতো। আর যখন ইমামুল হাদিসে তিনি ভূষিত হন তখন চারদিক থেকে লোক তার নিকট আসতে থাকে, দূর দূরান্ত থেকে মানুষ ইলমে দীন অর্জন করার জন্য, যাতে করে তার থেকে ইলমে দীন হাসিল করা যায়। অনুরূপভাবে তিনি ইলমে দীন এর দরস কীভাবে দিতেন সেটাও যদি আমরা জানি, যে তিনি প্রতিদিন সকালে মসজিদে নববীতে যেতেন উজু করে এবং দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করতেন। অতপর রিয়াদুল জান্নাহ যে জায়গাটা রয়েছে, যেখানে সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন, সেখানে বসে তিনি এই ইলমের দরস প্রদান করতেন। আর যখন ইমামুল হাদিস তিনি উপাধি পেয়েছেন তো মানুষ দূর দূরান্ত থেকে আসতেন, এরকম একজন ব্যক্তি থেকে ইলমে হাদিস শেখাটা সেটাও তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। এভাবে যখন তিনি ইলমে দীনের দরস প্রদান করতে থাকেন, দিতে থাকেন, তখন তিনি মূলত এক মুকুটহীন বাদশাহে পরিণত হন। কিভাবে সেটা? সেটা হচ্ছে তিনি যখন এভাবে ইলমের দরস প্রদান করতেন তখন উমাইয়া খেলাফত চলছিল, অর্থাৎ বনু উমাইয়ার যে শাসক যারা ছিল তাদের খেলাফত চলছিল। তখন তিনি এতটাই প্রসিদ্ধ লাভ করেন যে উমাইয়া খেলাফতের যারা খলিফা ছিলেন তারা তার কোনো পরামর্শ ব্যতীত কোনো ফয়সালা নিত না, সিদ্ধান্ত গ্রহণ করত না। তো এই জন্যই পরবর্তীতে উলামায়ে কেরামগণ বলেন, যদিও খেলাফতের মুকুট উমাইয়া বংশের যারা ছিল তাদের মাথায় ছিল, কিন্তু মুকুটহীন বাদশাহ মূলত ছিল এই কাসিম বিন মোহাম্মদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার ব্যাপারে আরও একটি চমকপ্রদ ঘটনা এরকম রয়েছে, যে ওয়ালিদ বিন আব্দুল মালেক যখন মসজিদে নববীর সম্প্রসারণের তিনি চিন্তা ভাবনা করলেন যে মসজিদে নববী সম্প্রসারণ করা দরকার, এটার পরিধি আর একটু বাড়ানোর দরকার, কেননা হজের মৌসুম যখন আসে তখন মসজিদে নববীতে মানুষের জায়গা হয় না, সংকলন হয় না জায়গার। তো সিদ্ধান্ত নিল যে এটাকে আরও বড় করতে হবে, কিন্তু সে সাহস পাচ্ছিল না। যে মসজিদে নববী যদি বড় করতে হয় তাহলে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের মাকাম, তাদের বাসস্থান ভাঙতে হবে, সেগুলো ভেঙে মসজিদে নববীকে সম্প্রসারণ করতে হবে, বড় করতে হবে, কিন্তু সে সাহস সে পাচ্ছিল না। পরবর্তীতে মদিনার যে গভর্নর ছিল উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহ তাকে চিঠি লিখে এভাবে বলেন যে মসজিদে নববীর সংস্কার করা দরকার, তবে তুমি এভাবে যদি হঠাৎ সংস্কার করতে যাও তাহলে মানুষ আমাদের বিরুদ্ধে চলে যাবে, কেননা এই যে স্থাপনাগুলো রয়েছে এগুলোর প্রতি মানুষের এক ধরনের ভক্তি রয়েছে, শ্রদ্ধা রয়েছে, আমরা যদি হঠাৎ করে এগুলো ভেঙে মসজিদ সংস্কার করতে চাই তাহলে আমাদের খেলাফত চলে যাবে, মানুষ আমাদের বিরুদ্ধে চলে যাবে। তো পরামর্শ হিসেবে তিনি বলেন, কাসিম বিন মোহাম্মদ এবং সালিম বিন আবদুল্লাহ তাদের নিয়ে তুমি এই কাজ করো, তাহলে আশা করা যায় মানুষ আমাদের বিরুদ্ধে যাবে না। তখন যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই তাদের নিয়ে বসলেন এবং ঘটনাটি বললেন যে ওয়ালিদ বিন আব্দুল মালিক এভাবে চাচ্ছেন আমরা যেন মসজিদের সম্প্রসারণের কাজ করি, কেননা মসজিদে এখন মানুষের জায়গার সংকুলন হচ্ছে না। তখন তারা সম্মতি দিলেন, পরবর্তীতে কাজ সামনে অগ্রসর হলো। এখানে একটি শিক্ষার বিষয় এবং ভক্তি শ্রদ্ধার আদবের একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে মাকামাতি মুকাদ্দাসা অর্থাৎ পবিত্র স্থান, সেগুলোর প্রতি মানুষের আগে থেকেই শ্রদ্ধা ভক্তি ছিল। যদি তাই না হতো তাহলে ওয়ালিদ বিন আব্দুল মালিকের মতো একজন শাসক, একজন খলিফা কখনো সে ভয় পেত না যে আমি মাকাম ভেঙে আশেপাশের যে ঘরগুলো রয়েছে সেগুলো ভেঙে মসজিদে নববীকে সম্প্রসারণ করব, কে আমাকে বাধা দিবে। ওয়ালিদ বিন আব্দুল মালিক ওই সময় রাজ্য পরিচালনা করছিল যখন উমাইয়া শাসন সর্বাধিক উপরে ছিল, অর্থাৎ তখন আরব অঞ্চল বিজয় করে আফ্রিকা, আমরা যদি বলি মরক্কো, তিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়া, এগুলো মুসলমানের আয়ত্ত চলে এসেছে। এদিকে যে ভারত উপমহাদেশের সিন্ধু বিজয় সেটাও হয়ে গিয়েছে, স্পেন বিজয় করে নিয়েছে তার সেনাবাহিনী, অর্থাৎ কতটা পাওয়ারফুল ছিল ওয়ালিদ বিন আব্দুল মালিক। তারপরও সে সাহস পাচ্ছিল না যে এই সকল পবিত্র ঘরগুলোকে সে ভাঙবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের ঘরগুলো, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরও সেখানে ছিল। সে সাহস পাচ্ছিল না যে ঘরগুলো ভেঙে আমি মসজিদে নববীকে সম্প্রসারণ করব, মানুষ খেপে যাবে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই পবিত্র ঘরগুলো অর্থাৎ পবিত্র জায়গাগুলো যেখানে সাহাবায়ে কেরাম থেকেছেন, যেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেছেন, সেগুলোর প্রতি মানুষের ভক্তি কীরকম ছিল, ভালোবাসা কীরকম ছিল। এজন্যই তো এই ওয়ালিদ বিন আব্দুল মালিক ভয় পাচ্ছিল যে আমি যদি ঘরগুলো ভাঙি তাহলে মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে, আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবে, আমার খেলাফত তার থাকবে না। তো এই ঘটনার মাধ্যমে এটাও বোঝা যাচ্ছে আজ আমরা যে ভালোবাসা প্রদর্শন করি পবিত্র স্থাপনাগুলোর প্রতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় থেকেছেন, যেই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠা বসা করেছেন, এটা আজকালকার আকীদা নয়, এটা এখনকার বিশ্বাস নয়, এখনকার ভালোবাসা নয়, সেটা সেই সাহাবায়ে কেরাম তাবি যারা ছিলেন তাদের ভালোবাসা এরকমই ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত যেই বস্তু রয়েছে সেটাকে আঁকড়ে ধরা, সেটার প্রতি ভালোবাসা রাখা, সেটাকে কেউ ক্ষতি করতে চাইলে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, তার বিরুদ্ধে লড়াই করা। আর এই জন্যই ওয়ালিদ বিন আব্দুল মালিক ভয় পাচ্ছিল। যদিও পরবর্তীতে কাসিম বিন মোহাম্মদ রহমতুল্লাহ তালা আলের মতো বড় মাপের একজন আলে বিদিন থাকায় সালিম বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তালা আলে তারা সেখানে উপস্থিত থেকে কাজটা করেছিলেন, তো জনসাধারণ বুঝতে পেরেছেন যে এর মধ্যে কোনো কবিহ অর্থাৎ মন্দ বিষয় নেই, যার জন্য জনসাধারণ বিষয়টা মেনে নিয়েছেন। তো এর মাধ্যমে ইসলামী যে সংস্কারমূলক কাজ রয়েছে এটার একটা বিষয় আমরা পাই, পাশাপাশি যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত যে বস্তুগুলো রয়েছে সেগুলোর প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা সে বিষয়টা আমরা পাই। তো এই ছিল তখনকার মানুষের ভক্তি ও শ্রদ্ধা। অনুরূপভাবে আমরা যদি দেখি কাসিম বিন মোহাম্মদ রহমতুল্লাহ তালা আলাই দুনিয়া বিমুখ কেমন ছিলেন। একবার কিছু যুদ্ধলব্ধ সম্পদ আসে এবং এই সম্পদগুলো মানুষের নিকট বন্টন করার দায়িত্ব তার উপর এসে বর্তায়, তো তিনি মানুষের নিকট বন্টন করে দিলেন। তো এক ব্যক্তির এই বন্টন পছন্দ হয়নি, যে তিনি যেটা পেয়েছেন সেটাতে তিনি সন্তুষ্ট ছিলেন না, তো সেই সম্পদ নিয়ে এসে মসজিদে নববীতে তিনি চলে আসেন এবং কাসিম বিন মোহাম্মদ রহমতুল্লাহ তালা আলাই ইবাদত করছিলেন সেখানে বসে, সে নানান আপত্তির কথা বলতে থাকে। পরবর্তীতে কাসিম বিন মোহাম্মদ রহমতুল্লাহ তালা আলার যে ছেলে তাকে এসে জবাব দিতে থাকেন যে তুমি এমন একজন ব্যক্তির বন্টনে সন্তুষ্ট হতে পারছ না, যে ব্যক্তি যথাযথভাবে যেন মানুষ পায়, বন্টন যেন যথাযথ হয় সেটার ব্যাপারে সর্বাধিক তিনি সচেষ্ট ছিলেন, যেন এদিক সেদিক না হয়, এমনকি নিজের জন্যও তিনি কিছু রাখেননি, এক টুকরো খেজুরও তিনি নেননি, আর সেই ব্যক্তির প্রতি তুমি আপত্তি করছ। তো যখন দেখলেন যে উভয়ের মধ্যে আলোচনা চলছে তখন তিনি নামাজ শেষ করলেন এবং তার ছেলেকে তিনি কী করলেন, শাসন করলেন এবং ছেলেকে তিনি নসিহত করলেন যে যে বিষয়ের প্রতি তুমি পরিপূর্ণ অবগত নও সে বিষয় নিয়ে তুমি কখনো বলবে না। তখন লোকের উপস্থিত বলল যে হুজুর আপনি এমনটা কেন বললেন আপনার সন্তানকে, আপনি তো প্রকৃতপক্ষে একটি টুকরোও নেননি, এই যুদ্ধলব্ধ সম্পদ থেকে? তো আপনার সন্তান তো ঠিকই বলেছে। তো তিনি বলেন, আমি তাকে এই জন্য এটা বলেছি যেন খামোখা কারোর সাথে সে ঝগড়ায় লিপ্ত না হয়, কেননা যে ব্যক্তি আমার বন্টনের মধ্যে সন্তুষ্ট নয় সে ব্যক্তি কারো বিচারের প্রতি সন্তুষ্ট হবে না। এখন সে তো এসেছে বিচারের জন্য নয়, সে তো এজন্য এসেছে যে বিচার করব, কেউ তার বিচার করে দিবে, তো সে কার বিচারের প্রতি সন্তুষ্ট হবে? এমন একজন ব্যক্তি তার সম্পদ বন্টন করে দিয়েছে, যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করে দিয়েছে, তার বন্টনের মধ্যে যে সন্তুষ্ট হতে পারে নাই সে কারো বিচারের প্রতি সন্তুষ্ট হবে না। তো আমি এজন্য আমার সন্তানকে সাজেশন করছিলাম, আমি আমার সন্তানকে নসিহত করছিলাম যে যে কারো সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। মানুষ বলতে থাকুক যেন তুমি তোমার কাজে নিমগ্ন থাকতে পারো, তুমি তোমার কাজ সুন্দরভাবে করতে পারো। অনুরূপভাবে যদি আমরা দেখি যে তার জীবনের মধ্যে এই বিষয়টিও ছিল যে তিনি যা জানতেন তাই বলতেন, আর যা জানতেন না সে ব্যাপারে তিনি স্পষ্ট বলে দিতেন, লা আদ্রি, এই বিষয়ে আমি জানি না। যেমনটা হজের মৌসুমে অসংখ্য মানুষ তার নিকট আসছিল বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করার জন্য। আমরা জানি হজের মানাসিকগুলো একটু কঠিন হয়ে পড়ে, কেননা এটা বছরে একবার এবং সকলের মাঝে এত প্রচলন নেই যে হজের যে মাসালাগুলো রয়েছে সাধারণ মানুষ এই সকল আলেমদের নিকট আসতেন মাসালা জানার জন্য। হজের মৌসুমে মানুষের ভিড় লেগে গেল, মাসালা জিজ্ঞাসা করছে, তো মাসালা জিজ্ঞাসা করছে 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 যখন হঠাৎ এমন কোনো মাসালা চলে আসতো যে মাসালা তার জানা ছিল না, তখন তিনি স্পষ্ট ভাষায় সকলের সামনে বলে দিতেন যে এই বিষয়ে আমার জানা নেই। তো মানুষ হতবাক হয়ে যেত, এত বড় একজন আলিমে দিন, মদিনার যে সকল সাতজন ফকির রয়েছে তাদের অন্যতম একজন তিনি, আর তিনি স্পষ্ট ভাষায় বলছেন এই ব্যাপারে আমার কোনো এলেম নেই, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। তো মানুষ হতবাক হতেন, এটা তার উসুল ছিল, তিনি এটাই বলতেন যে লা আদ্রি নিসফুল ইলম, অর্থাৎ আপনি যে বিষয়টা জানেন না মানুষকে স্পষ্ট ভাষায় বলে দিন যে আমি জানি না, এটা হচ্ছে ইলিমের অর্ধেক, আল্লাহু আকবার, এটা তার উসুল ছিল। আর তিনি এভাবে বলতেন যে যার যে বিষয়ে জানা আছে সেটা মানুষদেরকে বলা উচিত, আর যেই বিষয়ে তার জানা নেই সেই ক্ষেত্রে তার লা আদ্রি বলা উচিত। আল্লাহ পাক এমন মহান ব্যক্তির অনুসরণ করা, তার জীবনী অনুসরণ করা এবং তিনি যেভাবে জীবন অতিবাহিত করেছে সেভাবে জীবন অতিবাহিত করার, তার রাস্তা অনুসরণ করার, তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।